اللهم صل وسلم وبارك، اللهم صل وسلم وبارك. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد صدق الله رسوله الرؤيا بالحق، لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون، فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. وقال النبي صلى الله عليه وسلم: ما أسفل من الكعبين فهو في النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. بزرگان محترم، کوئیک جمعہ تک আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের উপরে আলোচনা চলতেছিল, তার জীবনী, তার উম্মতের জন্য তালিম, শিক্ষা, এগুলো নিয়ে আলোচনা চলতেছিল। আজকে যে আয়াতটা পড়ছি আমি 26 পারা থেকে, এখানে সলে হুদাইবিয়ার ঘটনা বলা হয়েছে। সবাই জানেন সলে হুদাইবিয়া, যেখানে গাছের নিচে নবীজি বায়াত নিছিলেন, যে বায়াতকে বায়াতুর রিজওয়ান বলা হয়। বায়াতুর রিজওয়ান, আল্লাহ সন্তুষ্টির বায়াত। তো ওই সম্পর্কে কোরআনে যে আলোচনা আসছে সেই আয়াত পড়েছি আমি। নবী আলাইহিসসালাম হিজরত করে মদিনা চলে গেলেন। নবুয়তের 13 বছরের মাথায় মদিনা চলে গেলেন। সাহাবায়ে কেরামও চলে গেলেন যে যেভাবে পারছে সে সেইভাবে চলে গেল। মদিনা যাওয়ার পরে জিহাদের আয়াত নাজিল হল। ইতিমধ্যে কয়েকটা জিহাদও হয়ে গেছে। প্রথম জিহাদ ছিল বদরের যুদ্ধ, যেখানে মক্কার কাফেরদের কোমর ভেঙে গেছিল। তারা ছিল 1000, মুসলমানরা ছিল মাত্র 313 জন। তাদের কাছে কোন হাতিয়ার নেই, দুই একজন ছাড়া কারো কাছে হাতিয়ার নেই। নবী আলাইহিস সালাম হাতিয়ার দিলেন খেজুরের ডাল, এটা আল্লাহর কুদরত তলোয়ারের কাজ দিল। এই যুদ্ধে কাফেরদের বড় বড় লিডার 70 জন তারা কতল হয়ে গেল, জাহান্নামে পৌঁছে গেল, আর 70 জন বন্দী হইল, বাকিরা পালায় গেল। কোমর ভেঙে গেছে। এরপরে উহুদের যুদ্ধ হল, সেখানে সাময়িক মুসলমানদের বিপর্যয় হয়েছিল, কিন্তু যুদ্ধের ফর্মুলা অনুযায়ী জয় মুসলমানদের হয়েছে। এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, মুসলমানদের 70 জন শহীদ হয়ে গেছে, বাকিরা কুলকে কুল জখম হয়ে গেছে। নবী আলাইহিসসালামের মাথা ভাঙছে, দাঁত ভেঙে গেছে, শরীরে 100-এর মতো জখম লাগছে, 100, কোনটা তীরের কোনটা পাথরের, 100-এর মতো জখম লাগছে। জিন্দগিতে দুই জায়গায় নবী আলাইহিসসালাম সবচেয়ে কষ্ট পেয়েছেন, এক তায়েফে, তায়েফে দাওয়াত দিতে গেছিলেন, আর মদিনার উহুদের যুদ্ধে। তো জয় মুসলমানদের এই জন্য বলতেছি, শেষ পর্যন্ত কাফেররা ময়দান ছেড়ে চলে গেছিল, মুসলমানরা ময়দান ছাড়ে নাই, তারা ময়দানে রয়ে গেছে। এই জন্য বিজয় ধরা হয় মুসলমানদের। আল্লাহ, এরপরে গজওয়ে খন্দক হল, যার নাম হল গজওয়ে আহজাব। কাফেররা তাদের যত বন্ধু বাহিনী ছিল সব নিয়ে 10,000 বাহিনী আসছে মদিনে হামলা করতে। নবীজি একটা পাহাড়, একদম গোলাকার পাহাড়, জবাল সালাহ, এই গোলাকার পাহাড়ের পেটের মধ্যে আশ্রয় নিলেন। তিন দিক দিয়ে প্রাচীর আছে, একদিক দিয়ে খোলা, ওই দিক দিয়ে খন্দক খুঁজে দিলেন, খন্দক যেটা পার হয়ে আসা সম্ভবপর না, যে পার হবে গর্তে পড়বে, গর্ততে উঠাও সম্ভব না, গর্তটা চড়াও অনেক গভীরও অনেক। তো এখানেও অনেকদিন পর্যন্ত কাফেররা ঘেরাও করে রাখছিল, কিন্তু খন্দকের কারণে কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একদিন এমন এক ঠান্ডা বাতাস পাঠাইলেন আল্লাহর বাহিনী, কাফেরদের খিমা সব উড়াই নিয়ে গেল, আর ওরা যে ডেগে করে খানা পাকাই দিছিল ডেগগুলো সব উল্টাই দিল, আর দুলাদা ছিল বালু ওদের চোখের মধ্যে নিয়ে ঢুকাই দিল। আল্লাহ একটা সৈনিক পাঠিয়েছে বাতাস, কাফেররা দিক বিদিক হয়ে 10,000 বাহিনী, কে কোথায় ভাগছে আল্লাহ বেহতর জানে। মুসলমানদের কামিয়াবি হয়ে মদিনা যাওয়ার পরে এই তিনটা যুদ্ধ হয়ে গেছে বড় বড়। এরপরে একদিন নবী আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বড় ইতমিনানের সাথে নিশ্চিন্তে এহরামের কাপড় পরে মক্কায় ঢুকতেছেন। ঢুকে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, সাফা মারওয়ায় সাই করতেছেন। সাই করার পরে কেউ মাথা মুন্ডন করতেছে, কেউ চতুর্দিক দিয়ে চুল ছোট করতেছে। এই স্বপ্ন দেখলেন তো নবীদের স্বপ্ন তো ওহি হয়। নবীদের স্বপ্ন কি হয়? ওহি হয়, আমাদের মত না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেকে জবাই করতে নিয়ে গেছিলেন মিনাতে, ওনার কাছে সরাসরি কোন ওহি আসে নাই, কিন্তু উনি স্বপ্ন দেখছিলেন আমি আল্লাহর নামে আমার ছেলেকে জবাই করতেছি। ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক। তো এই স্বপ্ন যদি ওহি না হয় তাহলে ছেলে জবাই করার মতো ঘটনা ঘটানো যায়? দুর্বল জিনিস দিয়ে নিজের ছেলে নিজে জবাই করবে সম্ভব? কিন্তু তাদের স্বপ্ন পাকাপোক্তা ওহি। তো নবী আলাইহিসসালামের ওই স্বপ্নের মধ্যে এটা উল্লেখ ছিল না যে কি এই বছর যাবেন না কোন বছর যাবেন, এটা উল্লেখ ছিল স্বপ্নে, এটা উল্লেখ ছিল সাইলেন্ট। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই দীর্ঘ 6-7 বছর কাবা শরীফ থেকে দূরে, এই দীর্ঘ সময়ের মধ্যে তারা বাইতুল্লাহর তওয়াফ করতে পারে নাই, বাইতুল্লাহর তওয়াফ করতে পারে নাই। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা এই বছরই যাব। আবেগ এবং জজবার কারণে সবার দিলে চায় বাইতুল্লাহ তওয়াফ, মস্ত বড় ইবাদত। আদম আলাইহিসসালাম তো শুরু হয়েছে আর কিয়ামত তক চলবে, শুধু 5 ওয়াক্ত নামাজ ছাড়া নেই। কাবাকে একটা গ্রুপ প্রদক্ষিণ করতেছে, ঘুরতেছে, তওয়াফ 24 ঘন্টা কোনো বিরতি না। একবার পিলাবনে চলে গেছিল তওয়াফের জায়গা, আল্লাহর বান্দারা তখনও তওয়াফ বন্ধ করেন নাই, সাতরায় তওয়াফ করছে। পানি বেশি সাঁতার দিয়ে তওয়াফ করছে, কিন্তু আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত তওয়াফ বন্ধ থাকে এবং থাকবে না। বাইতুল্লাহ জহরাল্লাহ উঠাই নেবে কেয়ামতের আগে, আর কি তপ থাকবে। তো বেশি আবেগের কারণে ওনারা সাহাবায়ে কেরাম ওই বছর যাওয়ার প্রস্তুতি নিলেন। তাদের আবেগ দেখে নবী আলাইহিসসালাম নিষেধ করলেন না, কারণ স্বপ্নে কিছু বলা হয় নাই। তাদের সম্ভাবনা আছে এই বছর হইতে পারে, পরে কোন বছর হইতে পারে। এই বছরও তো সম্ভাবনা আছে, তো উড়াই দেওয়া যায় না। এই যে হুজুর তাদেরকে নিষেধ করলেন না, বললেন চলো যদি আমাদের কিসমত থাকে বাইতুল্লাহ তাওয়াফ আমরা করব। আসলেন 1400 সাহাবায়ে কেরামের জামাত নিয়ে 1400, তার এক দুই বছর পর যে ফতে মক্কা হয়েছে তখন তো আসছেন 10,000 সাহাবা, 10,000। আর এটাতে আসতেছেন স্বপ্নের পরে 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আসলেন। ওনারা মদিনার থেকে সাগরের কূল ঘেঁষে আসছেন, এসে হুদাইবিয়ার যে মাঠ, বর্তমান নাম হল সুমাইসিয়া, বর্তমান নাম, এই মাঠে কেমন পড়ছে। এই মাঠের অর্ধেক হারামের মধ্যে সামেল, অর্ধেক হারামের বাইরে, এত কাছে এসে গেছে। তখন ওনারা বাধার সম্মুখীন হইলেন, মক্কার বিরাট বাহিনী, কাফেরদের বিরাট বাহিনী, তারা নবীদের পথ আটকাই দিল। বুখারী শরীফে হাদিস আছে, তারা দীর্ঘমেয়াদী প্ল্যান করে আসছে। হাদিস সাহেব তাহলে উদুল মাতাফিল, যে উটেরা কিছুদিন আগে বাচ্চা দিছে ওই উট নিয়ে আসছে, যাতে দুধের কোন অভাব না পড়ে। ওখানে একটা কুয়া ছিল পানিতে ভরপুর, ওটা তারা দখলে নিয়ে নিছে। আর একটা কুয়া ছিল, এটা তলে কিছু ছিল সামান্য, কোন কাজে আসে না, ওটা মুসলমানরা ভাগে পাইল। তো নবী আলাইহিসসালামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পানির কোন ব্যবস্থা হইতেছে না, কুয়া একটা পাইছি পানি নেই। নবীর একটা তীর চাইলেন, তীর, এই তীরের মধ্যে দোয়া কালাম পড়ে ফুদিলেন, বলেন এই তীরটা কুয়ার মধ্যে নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করা হল, নিচের থেকে পানি জোশ মেরে উঠতে লাগলো, উঠে কুয়া কানায় কানায় ভর্তি হয়ে গেল। মুসলমানদের পানির কোন কষ্ট থাকে, একদম ভালো পানি, সুন্দর পানি, নবীজির মর্যাদা। আপনারা তীর ফেললে কি পানি আসে, নবীজির মর্যাদা ছিল। আর কাফেররা তো যাইতে দিবে না, দরকার যুদ্ধ করবে, সেই তৈরি নিয়ে আস। নবীজি অনেক বুঝাইলেন, দেখো আমি যুদ্ধ করতে আসি নাই, আমি সেরা তওয়াফ সাই করে চলে যাব, তোমরা রাস্তা ছেড়ে দাও, যুদ্ধ করার জন্য আমি আসি নাই। কিন্তু ওই লোকগুলো কোনো কথা শুনল না। তখন নবীজি মশওয়ারা করলেন, মক্কার নেতাদের কাছে কার গুরুত্ব বেশি, সাহাবায়ে কেরামের মধ্যে কার গুরুত্ব বেশি? সবাই এক বাক্যে বলল, মক্কার কাফের লিডার যারা, তাদের কাছে, আমাদের মধ্যে যারা আমরা আছি আপনার কাছে, এর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুরুত্ব বেশি, কাফেরদের কাছে তার ওয়েট বেশি। তখন নবী আলাইহিস সালাম উসমান গনিকে মক্কা পাঠিয়ে দিল, তুমি যাও, যে এই বাহিনীকে যারা পাঠাইছে, মূল নেতা যারা মক্কা বসে আছে, ওদেরকে বুঝাও যে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছি, কিছুক্ষণ থাকবো, বাইতুল্লাহ তওয়াফ করবো, সাফা মারওয়া সাই করবো, চলে যাব। এইটা যদি তারা মানে তাদের জন্য ভালো, আমার জন্য ভালো। এবং তাদেরকে বলবা, এইটা যদি না মানে আমার এই প্রস্তাব, তাহলে যতক্ষণ আমার গর্দানে মাথা আছে ততক্ষণ আমি মক্কাবাসীর সাথে যুদ্ধ চালাব, তার আগে আমি ফিরব না। আমার গর্দানে যতক্ষণ মাথা আছে, তার মানে কি, যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ যুদ্ধ চলবে, এটাও বলে দিও। আমার সাথে তারা যুদ্ধ করছে, পরে আমার যুদ্ধ কিরকম তারা বদরে দেখছে, উহুদে দেখছে, খন্দকে দেখছে, তাদের অভিজ্ঞতা আছে। নবীদের সাথে যুদ্ধ করতে দেয় তাদের কোমর ভেঙে গেছে, এবং নবীদের এটাও শিখাই দিলেন উসমান গনিকে, তোমরা চাইলে এমন হইতে পারে 10 বছরের জন্য একটা চুক্তি হবে তোমাদের সাথে, আমাদের সাথে কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ হবে না। এটা তোমাদের জন্য ভালো, কারণ মক্কাওয়ালাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ, তারা ব্যবসা করত শাম দেশে, শাম যাইতে গেলে তো মদিনার উপদ্রে দেখতে হয়, মদিনার উপদ্রে দেখতে গেলে মুসলমানটাকে ছেড়ে দেবে নাকি? ওই ধরনের মুসলমানকে আমাদের মতো, হ্যাঁ, এরকম ভীত, আমার তো ভীত যা, কোন সাহস নেই, জেহাদের কোন জজবা নেই, জেহাদের কোন আবেগ নেই, আমাদের আবেগটা থাকতে হবে, এই মুহূর্তে করার দরকার নেই, তোর ফতো হয়ে যাবে বড় বড় ওলামাদের পক্ষ থেকে, তখন তো ময়দানে আসতাম। হাদিসে আসছে যে জেহাদের জজবা রাখে না, জেহাদের আবেগ যে মুসলমানের দিলে নেই, সে মোনাফেক অবস্থা মৃত্যুবরণ করবে। হয়তো আপনার জীবনে জেহাদের ফতো হবে না, জেহাদ করা লাগবে না, কিন্তু আপনার দিলের মধ্যে আবেগ রাখতে হবে। যদি সব বড় আলেমরা মিলে ফতো দেয়, যখন দেশ রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য জেহাদ ছাড়া আর বিকল্প নেই, তাহলে আমি নেমে যাবো। এটা দিলের মধ্যে রাখতে হবে। তাহলে আপনি মুনাফেকের থেকে বেঁচে গেলেন, আপনার নাম মুনাফেকের কাতারে থাকবে না। আমরা তো ভয় পাই যেহাদে যাই যদি শহীদ হয়ে যাই কি হবে। শহীদ হওয়া এত সহজ না, শহীদ হওয়াটা ভাগ্যের ব্যাপার। আপনি যারা ভয় পাইতেছেন ওটা ভাগ্যের ব্যাপার, আপনার ভাগ্যে থাকলে পাবেন, তা ভাগার জিনিস না, ভাগ্যের জিনিস। ভাগার ভাগ্য এক কথা না, ভাগার জিনিস না, ভাগ্যের জিনিস। খালেদ ইবনে ওয়ালিদ, খালেদ সাইফুল্লাহ, তাকে আল্লাহর তলোয়ার বলা হতো। উনি শহীদ হওয়ার নেশায় জীবনের শেষের যুদ্ধগুলোতে কোন লোহার জামা পরেন নাই, কোন লোহার টুপি পরেন নাই, যাতে উনি শহীদ হয়ে যান। শহীদের বিরাট মর্যাদা, বিরাট মর্যাদা, বিনা হিসাবে সে জান্নাতে চলে যায়। কোন হিসাব নিকাশ নেই, কেউ তাকে ডাকে জিজ্ঞেস করবে না, জান্নাত, সোজা জান্নাত। উনি এই আশায় যুদ্ধের তৈরির জন্য মানুষ যা পরে সব বাদ দিয়ে দিছে। প্রসিদ্ধ সাহাবী, তিনি এককালে কাফেরদের কমান্ডার ছিল, পরবর্তীকালে আল্লাহ হেদায়াত দিলেন, মুসলমানদের কমান্ডার হয়ে গেলেন, খালেদ সাইফুল্লাহ। খালি শরীরে যুদ্ধ করছে, কিন্তু যেহেতু উনার কিসমতে শহীদ হওয়া ছিল না, খালি শরীরে করা সত্ত্বেও একটা তীর উনার গায়ে লাগেনি। শহীদ হওয়া উনার ভাগ্যে নেই, কেন নবীজি ওনার নাম রয়েছে সাইফুল্লাহ। সাইফ মানে তলোয়ার, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তলোয়ার। উনি শহীদ হয়ে যাওয়ার অর্থ হল আল্লাহর তলোয়ার ভেঙে গেছে, আল্লাহর তলোয়ার আবার ভাঙে কেমনে, পায়নি পায়নি। তাহলে আমরা তো ভাগি, অন্তত এটা ভাগার জিনিস না, ভাগ্যের জিনিস। জিহাদ করে দেখেন আল্লাহ আপনাকে কবুল করে কিনা, এমনিও মরতে হবে সেমনিও মরতে হবে। আর যদি কেউ আল্লাহ রাস্তায় মরতে পারে তো সে তো জান্নাতে যাবে, তার পুরো খানদানকে জান্নাতে নিয়ে যাবে। উসমান গনিকে শিখাই দিলেন, তারা চাইলে এটাও হইতে পারে, 10 বছর জন্য চুক্তি হবে, আমাদের আপোষে কোন যুদ্ধ হবে না, তারা নিরিবিলি মদিনা দিয়ে ব্যবসা করার জন্য মক্কার লোকেরা কোথায় যাবে, শাম দেশে যাবে, তাদেরও সুবিধা। এসব শিখাই দিলেন, দিয়ে ওনাকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে কিভাবে একটা খবর প্রসিদ্ধ হয়ে গেল যে ওনাকে কাফেররা হয়তো শহীদ করে দিছে অথবা আটক রাখছে, ওনাকে ছাড়তেছে না, এর কিছু একটা হয়েছে। অথচ এই খবরটা কিন্তু ভিত্তিহীন, এই খবরটা ছড়াই গেছে, খবরটা ছড়াই গেছে। ওনাকে তারা কতল করে নাই, ওদের রসুলের দূত, দূত কতল করার নিয়ম নেই, যা আন্তর্জাতিক আইন। তাদের দূত আসতে পারে, নবীজির দূত যাইতে পারে, এটা কতল করলে তার সামনে বাড়বে না, কতল করে নাই। পরে উনি যায় ওনার এক চাষার বাড়িতে উঠছেন, চাষা তো ভাই এখনো কাফের, তাকে সাথে করে নিয়ে কাফেরদের মজলিসে গেছেন নবীজির দাওয়াত পৌঁছানোর জন্য, কথাগুলো পৌঁছানোর জন্য। পথে ওনার ভাই ওনাকে রিকোয়েস্ট করছে যে ভাইজান আপনার পাজামা তো টাকনুর উপরে, আপনার পাজামা কোথায়? টাকনুর উপরে। এই অবস্থায় আপনাকে দেখলে তারা তো আপনাকে কোন মূল্যায়ন করবে না। আমাদের এখানে সিস্টেম হলো পাজামা যে যত বেশি লটকাই দিতে পারবে জমিনে তত তার সম্মান বেশি, তত তার সম্মান বেশি। পাজামা যত নিচে লটকাই দেওয়া যাবে, টাকুন নিচে দেওয়া যাবে, তত সম্মান বেশি। তো আপনি, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এই কিছুক্ষণের জন্য ওদের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত পাজামাটা একটু নিচে নামাই দেন, পরে আপনি আবার ঠিক করে পড়েন, তা নাহলে আপনার কথা তো দাম দেবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার হাবিবকে কোন সময় তাকনুর নিচে জামা পাজামা পরতে দেখি নেই, কোন সময় দেখি নেই। আমি এটা এক সেকেন্ডের জন্য করব না। আমার হাবিবকে যা দেখছি আমি ওই অবস্থায় থাকব, তাতে তোমাদের নেতারা আমার কথা শুনলে শুনবে, না শুনলে না শুনবে, এতে মুসলমানদের কিছু আসে যায় না। কিন্তু আমি হারাম করতে পারব না, পাজামা টাকুর নিচে দিতে পারব না, চাই তারা আমার কথা শুনুক বা না শুনুক। দেখেন কি ধরনের মজবুত ছিল তারা নবীজির এক একটা হুকুমের উপরে। নবীজি বলছেন যে সমস্ত পুরুষ তাদের লুঙ্গি পাজামা জামা টাকুর নিচে দেয় তাদের ওই অংশ দোজকে যাবে। পাও দোজকে গেলে তো পুরাটাই গেল, পাও দোজকে গেলে মাথা কি বেঁচতে যাবে? সে পুরাই দোজকে যাবে। অথচ সেই লেবাস ইংরেজরা আমাদেরকে দিয়ে গেছে, সেই লেবাস আমরা এখনো বহন করতেছি, সেই লেবাস আমরা এখনো বহন করতেছি, এখনো পরিধান করতেছি, তার ভিতরে ইজ্জত খুঁজতেছি। দিমাগ আমাদের কি পরিমাণ নষ্ট হয়েছে! আমাদের নবী আছে, শ্রেষ্ঠ নবী, তার আদর্শ আছে, সে আদর্শের কোন দাম নেই আমাদের কাছে। আর আল্লাহ দুশ্মনরা কি শিখাইল ওটার দাম হয়ে গেল। লক্ষ লক্ষ ছেলে পেলে, কলেজ ভার্সিটির শিক্ষক, হ্যাঁ, তারা এইভাবে টাকুর নিচে পড়তেছে। অনেকে পড়াশোনা শেষ, চাকরি করে, কিন্তু লিবাস ওই কাফেরদের লিবাস, কাফেরদের লিবাস, টাকুর ঢেকে পড়ে, মসজিদে আসে তারপরে গুটায়। এটা তো সর্বক্ষণ হারাম। তোমাকে কে বলে দিল যে নামাজে হারাম আর নামাজের বাইরে যায়? কে বলে দিল নামাজের ডবল হারাম আর 24 ঘন্টা হারাম? এটা নামাজে উঠাইলে কি ফায়দা? কেন আমরা মায়ের খাইতেছি? হ্যাঁ, চায়নার নাস্তিকরা মারতেছে ওই ঘরে, মিয়ানমার মারতেছে রোহিঙ্গাদের, হিন্দুস্তান তো পুরা ভারত জুড়ে মুসলমানদেরকে মারতেছে, কাশ্মীরিদের মারতেছে, ইরাক সিরিয়ায় শিয়া কাফেররা মারতেছে সুন্নিদেরকে, ফিলিস্তিনে ইহুদিরা মারতেছে আমাদেরকে। তা আমি চায়না থেকে ফিলিস্তিন পর্যন্ত নিয়ে গেলাম আপনাদেরকে, সব জায়গায় আমরা মার খাইতেছি আর কোন না কোন কাফের উইঘুর ওরা হলো নাস্তিক, চায়না হলো নাস্তিক, মিয়ানমার হলো বৌদ্ধ, হিন্দুস্তান হলো হিন্দু, ইরাক আর সিরিয়া হলো শিয়া, আর ফিলিস্তিনের ইসরায়েলরা ওরা ফিলিস্তিনিদের ঘর বাড়ি ভেঙে নিজেরা দখল করতেছে, দখলদার ফিলিস্তিনের বারোয়ানা হজম করে ফেলছে, তারা হল ইহুদি, এরা মানবাধিকার নিয়ে চিল্লাই। এদের মধ্যে কোন মানবাধিকার আছে? কোন মুখে মানবাধিকারের কথা বলে? এই জালেম কাফেররা জালেম, অল কাফিরুন হুমুজ জালিমুন, জালেম এরা মানবাধিকার বলে? ওদের জিজ্ঞেস করেন তো, বাপ মার কি অধিকার? বেঁচে থাকলে সাতটা, মরে গেলে আর সাতটা, একটাও বলতে পারবে কিনা? বাপ মার চোদ্দটা অধিকার, একটাও বলতে পারবে কিনা? কিচ্ছু জানে না মানব অধিকার। ওদের মানব অধিকারটা কি? সব মহিলারা রাস্তায় আসো, ঘরে থাকার দরকার নেই, ব্যাপক হারে জেনা ব্যবচার করো, তারপর যদি কোন পেটে বাচ্চা এসে যায়, ওষুধে ঠেকাইতে না পারে, আর মোল্লারা কোনো ফতোয়া দেয় জুতা মারার, তা আমরা তোমাদেরকে বাঁচাব। এর জন্য মরে মরে মেরি স্টপ বানাইছে। এই জেনাকারী জেনাকারিনী মহিলাদেরকে বাঁচানোর জন্য এরা মেরি স্টপ বানাইছে। আর আমাদের মুসলমানরা মনে করতেছে আমাদের স্বাস্থ্যের উন্নতির জন্য বানানো হয়েছে। এ তো জেনাকারিনী মহিলাদেরকে বাঁচানোর জন্য বানানো হয়েছে। আর মুসলমানদের বাচ্চা কিভাবে নষ্ট করা যায়, তারা এই চেষ্টা করে, বাচ্চা নষ্ট করে, রাখার দরকার নেই। তো খোলাসা এই, সাহাবারা প্রত্যেকটা জায়গায়, শুধু নিজের বাড়িতে না, কাফেরদের দরবারে দেন, কাফেরদের দরবারে দেয়, তারা সুন্নত থেকে এক চুল হটে নেই, যেটা দিয়ে আল্লাহ তাদেরকে স্বর্ণ মানুষ বানাই দিছিলেন। তো অধিক্ত ঘটছে ওই ঘটনা, দুশমন গনে দাওয়াত দিছে, তারা রাখে নাই, দাওয়াত মানে নাই, এদিক দিয়ে প্রসিদ্ধ হয়ে গেছে, ওনাকে শহীদ করে দিছে। তখন নবী আলাইহিসসালাম বায়াত নিলেন একটা গাছের নিচে, হুদাইবিয়ার ময়দান তো বাবুল গাছ দিয়ে ভরা, বাবুল গাছ দিয়ে ভরা, কোন একটা বাবুল গাছের নিচে বসে সবার থেকে বায়াত নিলেন। বায়াত আলাল মউত, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে হবে, মক্কার কাফেরদের সাথে উসমানকে উদ্ধার করার জন্য। সাহাবীর দাম কত দেখেন, একজন সাহাবীকে উদ্ধার করার জন্য নবীজি এই 1400 লোকের থেকে বায়াত নিলেন, বায়াত নিলেন, সবার বয়াত দেওয়ার পরে এক হাত দিয়ে আর এক হাত ধরলেন, ধরে বললেন যদি উসমান বেঁচে থাকে তাহলে তার পক্ষ থেকেও বয়াত দিলাম আমি, যদি বেঁচে থাকে, নবীজি তোর গায়েব জানে না, যদি বেঁচে থাকে তার পক্ষ থেকেও কি করলাম, বয়াত দিলাম। এইভাবে সবার থেকে বয়াত নিলেন। এই যে একটা খবর ছড়াই গেল, যে খবরের ভিত্তিতে নবীজি বায়াত নিলেন, আল্লাহ চাইলে কোন আয়াত নাজিল করতে পারতেন যে খবরটা ঠিক না, কিন্তু আল্লাহ কোন আয়াত নাজিল করেন নাই মুসলমানদেরকে সবক দেওয়ার জন্য, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমার নবী যদি গায়েব জানত তাহলে কষ্ট করে 1400 লোকের থেকে বায়াত নেওয়ার, মৃত্যুর উপরে বায়াত নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কোন প্রয়োজন ছিল না। তো বায়াত দিলেন কেন? উসমানের পক্ষ তো বায়াত নিলেন, এবং সে বায়াতে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, যারা আপনার হাতে বায়াত হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করবেন। আপনার হাতে যারা বায়াত হয়েছে তারা আল্লাহর হাতে বায়াত হয়ে গেছে, এই আয়াত নাযিল করলেন। অথচ দেখেন খবরটা ঠিক ছিল না, খবর ঠিক থাকলে তো অন্য জিনিস, গলত খবর ছিল, কিন্তু খবরটা ছড়াই গেছিল, যে কারণে নবী দিয়ে বায়াত নিলেন এবং আল্লাহ তাদের ফজিলা ঘোষণা করলেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ফিরে আসলেন মক্কা থেকে সহি ছালেন, ওনাকে কতল করে নাই, ওনাকে আটক করে নাই, উনি ফিরে আসলেন। তখন নবী আলাইহিস সালাম আবার ডাকে বললেন, না আমরা জিহাদ করতে চাইছিলাম, জিহাদ হবে না। পুরা প্রস্তুতি নেওয়ার পরে না করা, এটা কিন্তু মানা কঠিন, এটা না প্রস্তুতি নেয় নাই, তখন করলে তো ভালো, এটা পুরা প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন করতেছে না জিহাদ হবে না। চলো এই কিসটা আরো লম্বা আছে সামনে, কারণ এই সুরে হুদাইবিয়া এটি তো ফতে মক্কার কারণ হলো, ওখানে পরবর্তীকালে শেষ পর্যন্ত চুক্তি হয়ে গেছিল যে 10 বছর যুদ্ধ হবে না, কোন কাফের যদি মুসলমান হয়ে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে, কোন মুসলমান যদি মক্কায় চলে আসে তাকে ফেরত দেওয়া হবে না, মুসলমান মক্কা হলে ফেরত দিবে না, কিন্তু কাফের মদিনায় গেলে সব এই ধরনের শর্ত ছিল। তো কিন্তু এটা 10 বছরের জন্য হয়েছিল, মুসলমানরা শর্ত ভঙ্গ করে নাই, ওর একটা শর্ত কাফেররা, মক্কার কাফেররা ভঙ্গ করছে, ভঙ্গ করলে এই চুক্তির 2 বছরের মাথায় নবীজি 10,000 বাহিনী নিয়ে মক্কা ফাতা করে ফেললেন। ওই চুক্তিটাই তো ফতে মক্কার ফাউন্ডেশন, ওই চুক্তিটাই কি ফতে মক্কার ফাউন্ডেশন। তো যাই হোক, আরো কথা আছে বলবো ইনশাআল্লাহ। আজকে আমি যতটুকু বললাম কি বোঝা গেল, একটা তো বোঝা গেল নবীদের স্বপ্ন কি ওহি, তা মানা জরুরি। আমাদের স্বপ্ন ওহি না, আমাদের স্বপ্ন 3 প্রকার, দিনে যা জল্পনা কল্পনা করে ওটা দেখে, এর কোন ভ্যালু নেই। আরটা আছে শয়তান প্রেশান করে, ঘাবড়ায় দেয়, ওটারও কোনো ভ্যালু নেই। আর একটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, এই জন্য বলা হয়েছে স্বপ্ন যাত্রার কাছে বলো না, কোন বিজ্ঞ লোকের কাছে বলো, উনি বুঝতে পারবে এটা কোন ধরনের স্বপ্ন, কি করতে হবে। একটা জিনিস বোঝা গেল নবীদের স্বপ্ন ওহি, 2 নম্বর বোঝা গেল কোন অবস্থায় পুরুষ হয়ে টাকুন নিছে, হ্যাঁ লুঙ্গি পাজামা জামা জুব্বা কোন কিছু লটকাই দেওয়া যাবে না, এই যে মোজা যে পরে নিষেধ থেকে, মোজা দিয়ে টাকনু ঢাকে না, এটা নিষেধ করা হয়নি, ওটা তো নিষেধ থেকে আসছে, ওটা নিষেধ না। উপত্য যেটা গেছে এটা হারাম, এটাতে করবে, সে জাহান্নামী হবে, হাশরের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। আর একটা কথা বোঝা গেল যে নবী আলাইহিসসালাম অদৃশ্যের খবর জানতেন না, আল্লাহ তিনি যে বায়াত নিলেন এই বায়াতটা নেওয়ার কোন প্রয়োজন ছিল না, কেন আসল তো উসমান শহীদ হয় নাই। নবী আলাইহিসসালাম অদৃশ্যের খবর জানতেন না, হ্যাঁ ওহির দ্বারা যতটুক জানানো হয়তো ওটুক জানতেন, ওর বাইরে সকল গায়েবের কথা তিনি জানতেন না, এটাও বোঝা গেল। আর সর্বশেষ বোঝা গেল সাহাবাদের মূল্য কত, একজন সাহাবিকে উদ্ধার করার জন্য নবীজি মৃত্যুর শর্তে বায়াত দিয়েছেন, মৃত্যুর শর্তে, মৃত্যু পর্যন্ত যুদ্ধ করতে হবে, ভাগা চলবে না। তাহলে একজন সাহাবীর মর্তবা কত, নবীর নিজের দাম দিচ্ছে, দাম দেওয়ার জন্য তৈয়ার, তাদের মর্যাদা কত। অথচ আমাদের দেশে কিছু লোক ওই সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন শিয়াদের ইতিহাস পড়ে, ইহুদের ইতিহাস পড়ে, অমুক সাহাবি স্বজন প্রীতি করছে, দুশমন করে সম্পর্কে বলে উনি স্বজন প্রীতি করছে, উনি রাজতন্ত্র কায়েম করছে, উনি এই করছে সেই করছে, হারাম, এগুলো বলে হারাম, আল্লাহ কোরআন তাদেরকে অগ্রিম ক্ষমতা ক্ষমা করে দিচ্ছেন। আল্লাহ কাউকে ক্ষমা করে দেওয়ার পরে যদি সত্যি তার দ্বারা কোন ভুল হয়েও থাকে সেটা বলা যাবে না, মুখে তালা লাগাইতে হবে। আপনার বাপদাদার ইজ্জত থেকে সাহাবায়ে কেরামের ইজ্জত লক্ষ কোটি গুণ বেশি, কারণ যত হাদিস আমরা পড়তেছি এখন এই হাদিসগুলো সাহাবাদের ভায়া হয়ে আমাদের পর্যন্ত পড়ছে, যদি সাহাবারা না থাকে একটা হাদিসও থাকবে না। তা আপনি আপনার বাপের দোষ দাদার দোষ কি বাজারে বলে বেড়ান? তাহলে এই ইসলামের নাম দিয়ে, ইসলাম কায়েম করার নাম দিয়ে, ইসলামী দল নাম দিয়ে সাহাবিদের দোষ চর্চা, সাহাবিদের ভুল ধরা, নবীদের ভুল ধরা, এগুলো জায়েজ আছে? সব গুমরাহি, সব গুমরাহি। আজকে তবলিগের এক নেতা নবীদের ভুল ধরতেছে, মূসা আলাইহিস সালাম কি ভুল করছে, জাকারিয়া আলাইহিস সালাম কি ভুল করছে, ইউসুফ আলাইহিস সালাম কি ভুল করছে, আমাদের নবী কি ভুল করছে, নাউজুবিল্লাহ। এগুলো তবলিগ, এগুলো হেদায়াত না গোমরাহি? কাজেই চতুর্থ কথা এটা বোঝা গেল, নবীদের সাহাবাদের কোন সমালোচনা করা চলবে না, কোরআনকে আসল বানাইতে হবে। ইতিহাস দুই নম্বর, ইতিহাসের যে অংশ কোরআনের সাথে মেলে ইতিহাস থেকে ওইটুক নিব, আর যে অংশ কোরআনের সাথে মেলে না ওটা বাদ দিয়ে দেব, ওটা ইতিহাস না, ওটা পাতিহাস, ওটা মানা যাবে না। ইতিহাসকে কোরআনের সাথে মিলাইতে হবে, কোরআনে সাহাবাদের চরিত্র বলা হয়েছে। তাহলে মোটামুটি কটা শিক্ষা পাইলাম, চারটা। আল্লাহ এই চারটা কথার উপরে আমাদের সবাইকে মজবুতের সাথে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।